స్వయం విష్ణుం పాద పరమహంస పరిపాలితేశ భక్తివేదాంత స్వామి శ్రీ ప్రభుపాదకి జయ నామ సంకీర్తనకి జగన్నాథ బలదేవ సుభద్రదేవికి రాధగోవిందస్వన్ మహాప్రభుకి నితాయి గౌరు స్తనాత్మానందే హరి. ఓం అజ్ఞానతిమిరంధస్య జ్ఞానంజనాంశలాకయా చక్షురుమిళితం జేన తస్మై శ్రీగురవే నమ. శ్రీచైతన్యమనోహిష్టం స్థాపితం జనభూతలే స్వయం రూపకదామయం దదాతి స్వపదాంతికం. వందేహం శ్రీగురవ శ్రీయుతపదకమలం శ్రీగరూన్ వైష్ణవాంశం శ్రీరూపం సగ్రజాతం సహగనా రఘునాథానితం తం సజీవం సాదైతం సావధూతం పరిజనా సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదాన్ సహగనా లలితా శ్రీ విశాఖానుతంశ్చ వంశాకల్పతరుభ్యశ్చ కృపాసింధుభైవ చ పతితానం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. నమావం విష్ణుపాదాయ కృష్ణప్రేష్ఠాయ భూతలే భక్తి వేదాంత స్వామినేతి నామినే. నమస్తే సారస్వతి దేవే కౌరవాణి ప్రచారిణే నిర్విశేష స్వర్ణపాదీ పశ్చాత్తారిణీ నీలాచల నివాసాయ నిత్యాయ పరమాత్మనే బలభద్ర సుభద్రాభ్యాం జగన్నాథాయ తే నమః. జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధ శ్రీవాసాది శ్రీ గౌరభక్త వృంద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరి హరి. నారాయణం నమస్కృతం నరం శివ నరోత్తమం దేవీం సరస్వతీం వ్యాసం తతజయ ముజరేత్ ముఖం కరుతి బాసలం పంగులం హైతగిరిం గతృపాతమహం వందే పరమానంద మాధవ శ్రీగురుదినచరణం శ్రీ చైతన్యైశ్వరం నమ. ఓం విష్ణుపాదాయ కృష్ణ ప్రస్థాయ భూతలే శ్రీమతి జయ ప్రకాశం నిత్యం. তো এই বছরে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে আমরা আজকে থেকে জগন্নাথ দেবের কথা শ্রবণ করব। তো জগন্নাথের তো অনন্ত লীলা, জগন্নাথের অনন্ত লীলা আর জগন্নাথ সম্পর্কে মানুষের অনন্ত ধারণা, যে কথা গীতায় কৃষ্ণ বলছেন যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজাম্যহম, সেভাবে সেই কৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হয় তার ভক্তকে, ভক্তের কাছে কত ভাবে তিনি নিজেকে প্রকাশ করছেন তাকে শুনলে আশ্চর্য হয়ে যাবে। এই জগন্নাথকে অনেক বৎসর ধরে বুদ্ধিস্টরা বুদ্ধ বলে পূজা করেছে, এই জগন্নাথকে শক্তির উপাসকরা ভৈরব বলে পূজা করেছে। এরকম এই জগন্নাথে বলদেব সুভদ্রা তত্ত্ব সম্পর্কে বিভিন্ন প্রকারের ভক্তরা, যোগীরা, তান্ত্রিকরা সবাই কিছু জগন্নাথকে ভিত্তি করে অত রকমের কথা বলেছে যে সব কিছু শোনার পরে মনে হবে যে একে জানা ঠিক মানে সম্ভব নয়, এই যে আসল কে, এই স্বরূপটি কি, একে বোঝা বড় মুশকিল হবে। কিন্তু সমস্ত প্রকার ধারণার মধ্যে আমাদের বৈষ্ণব আচার্যদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অত্যন্ত সুস্পষ্ট আর সে লীলা খুব আনন্দদায়ক লীলা। তো বর্তমান এই ধরাধামে ভগবান আমরা জানি সত্যযুগ, দ্বাপর যুগ, তৃতীয় যুগ, বিভিন্ন যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হয়ে তার লীলা করেছেন। তো কলিযুগে ভগবান কিরূপ অবতীর্ণ হয়ে লীলা করছেন? আমরা জানি আমাদের ভারতবর্ষে চার ধাম, চারটি ধাম আছে। আমি সেদিন বলছিলাম জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, রামনাথ ধাম। এই চারদিকে চার ভগবানের লীলা চলছে। তো সত্যযুগে বদরিক আশ্রমে বদ্রীনাথ রূপে আবির্ভূত হয়েছেন, স্বয়ং ভগবান স্বয়ং রূপে আবির্ভূত হয়ে সেখানে তপস্যা করেছেন, বদ্রীনারায়ণ রূপে তপস্যা করেছেন। তারপরে সে দ্বাপর যুগ, দ্বাপর যুগে তিনি দ্বারকায় স্বয়ং সশরীরে দ্বারকানাথ লীলা বিলাস করেছেন। তারপরে তৃতীয় যুগে রামেশ্বরে ভগবান রামচন্দ্র গিয়ে স্বদেহে লীলা করেছেন। তো এইভাবে এই কলিযুগে সেই ভগবান চতুর্ধা মূর্তি জগন্নাথ বলদেব সুভদ্রার রূপে তিনি লীলা করছেন। তাই কলিযুগের মানুষের জন্য এই জগন্নাথ ধাম আর জগন্নাথ লীলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু যেভাবে সত্যযুগের মুনি ঋষি দেবতারা মানুষেরা নারায়ণকে সাক্ষাৎ দর্শন করতে পারতেন, দ্বাপর যুগে কৃষ্ণকে দর্শন করতে পারতেন, তৃতীয় যুগে রামকে দর্শন করতে পারতেন, আর সেই ভগবানকে এখন আমরা জগন্নাথ রূপে দর্শন করতে পারছি। অর্থাৎ তৃতীয় যুগে রামকে দর্শন করা, স্বদেহে কৃষ্ণকে দর্শন করা, তারপরে নরনারায়ণ ঋষিকে দর্শন করা, এই কলিযুগে জগন্নাথকে দর্শন করা ঠিক তদ্রূপ। তো জগন্নাথের বহু লীলা রয়েছে, তো আমি এইরকম ভাগ ভাগ করে বলবো। যদিও আমি যা বলবো তার মধ্যে নিশ্চয়ই আপনাদের আগে কিছু শোনা আছে, তবু ধারাবাহিক যেহেতু আলোচনা হবে, তো আমরা প্রথমে আলোচনা করব যে জগন্নাথ কিভাবে সেখানে আবির্ভূত হলেন। জগন্নাথের আবির্ভাব সম্পর্কে বহু পুরাণে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণে এবং ব্রহ্মাণ্ড পুরাণে খুব বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে জগন্নাথের আবির্ভাব সম্পর্কে। তো বিভিন্ন পুরাণের বর্ণনার মধ্যে যদিও কিছু কিছু পার্থক্য রয়েছে, তো মোটামুটি বিষয়বস্তু সমান, কিন্তু আমি জগন্নাথের আবির্ভাব সম্পর্কে স্কন্দ পুরাণের ভিত্তিতে এখনই বর্ণনা করব যে কিভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা সেখানে আবির্ভূত হলেন। তারপরে আমরা জগন্নাথের ভক্তের সঙ্গে বিভিন্ন লীলা শ্রবণ করব। জগন্নাথ পুরী যে কি কি রয়েছে সেখানে বহু লীলা, বিভিন্ন মন্দির রয়েছে, বিভিন্ন লীলা রয়েছে সেখানে। জগন্নাথ পুরীতে শিবের কি প্রাধান্য রয়েছে, হনুমানের কি প্রাধান্য রয়েছে, কালীর কি প্রাধান্য রয়েছে। যখন ভগবান যেখানে থাকেন তিনি তো একা একা থাকেন না, তিনি তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে থাকেন। 33 কোটি দেবতা সেখানে থেকে জগন্নাথের সেবায় তারা নিযুক্ত রয়েছে। তো জগতের নাথ এই নাম তার সার্থক হয়েছে যে জগন্নাথ অপলক নয়নে সবসময় তাকিয়ে আছেন। আমাদের জগন্নাথের চোখগুলো গোল গোল, সবার চোখ পদ্ম ফুলের মতন কিরকম, তার চোখ গোল। তো গোল কেন না, আমরা ভগবত গীতায় পড়েছি না, ভগবানের চক্ষু হচ্ছে শশি সুরয়া, সূর্য আর চাঁদের মতন। হ্যাঁ, ভগবানের চোখ সূর্য আর চাঁদ, তো সেজন্য গোল, সূর্য আর চাঁদ যেরকম গোল, সে ভগবানের চোখও গোল। ভগবানের চোখ কোনো পাতা নেই, পলক পড়ে না, তিনি অপলক নয়নে এই জগন্নাথ রূপে তার পলক নেই। কেন না, অপলক নয়নে তিনি জগৎবাসীকে কৃপা করবেন। এমনি তো ইন্দ্রদ্যুম্ন রাজার কথা অনুসারে মাত্র 3 ঘড়ি উনি দরজা বন্ধ থাকবে, দিন রাতে সবসময় দরজা খোলা থাকবে, মাত্র 3 ঘন্টা নাকি দরজা বন্ধ থাকবে। তারপরে বলে সেই 3 ঘন্টা যখন দরজা বন্ধ হয়ে যাবে, সমস্ত দেবতারা আসবে ভগবান থেকে মিটিং করবার জন্য, দর্শন করতে। এখনো সেখানে বিভীষণ, হনুমান সব দেবতারা আসে, তাই ভগবানের কোনদিন চোখ বন্ধ হয় না। তাই জগন্নাথের চোখে কোনো পলক নেই, অপলক নয়নে তিনি দর্শন করছেন। তো ভারতবর্ষের এই চার ধাম মধ্যে এই জন্য জগন্নাথ পুরী ধাম শ্রেষ্ঠ। তো শাস্ত্রে বর্ণনা করা আছে এই ধামটি ভগবানের অত প্রিয় যে অত শ্রেষ্ঠ। যেরকম কৃষ্ণ তার ধামের নাম বৃন্দাবন, রাম তার ধামের নাম অযোধ্যা, এরকম ভগবানের এক একটা নাম, তার ধামের নাম একটা রয়েছে। কিন্তু পুরী ভগবানের অত প্রিয়, তিনি বলছে এর নাম আমার নাম অনুসারে থাকবে, এ আমার থেকে অভিন্ন। তাই তিনি স্বয়ং এই পুরী ধামের নাম রেখেছেন যে পুরুষোত্তম ধাম। এই পুরী হচ্ছে জগন্নাথ পুরী নীলাচল ক্ষেত্র, নীলগিরি, একে নীলগিরি বলা হয়, পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। এখানে লক্ষ্মী দেবীর প্রাধান্য আছে, তাই এটাকে শ্রীক্ষেত্র বলা হয়। এ গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এখানে রাধারানীর প্রাধান্য আছে, সেই জন্যকে শ্রীক্ষেত্র বলা হচ্ছে। এইভাবে আরো কয়েকটি নামও এই জগন্নাথপুরীর রয়েছে। তো সব নামের মধ্যে পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম, যেহেতু এই নাম ভগবান কৃষ্ণ ভগবদ গীতা যে পুরুষোত্তম শব্দটি ব্যবহার করেছেন, তো এই জগন্নাথকে লক্ষ্য করে বলা হয়েছে। এবং পুরাণে বেদে পুরাণে পুরুষোত্তম শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। তো সেই জন্যই এই কলিযুগে শ্রীক্ষেত্র বা পুরুষোত্তম ক্ষেত্র অত্যন্ত প্রাধান্যপূর্ণ। পুরুষোত্তম ক্ষেত্র কোথায় অবস্থান অবস্থিত? না, উৎকল দেশে। পুরাণে বর্ণনা করা আছে এই উৎকল দেশ হচ্ছে এই ধরাধামে এই উৎকল ভূখণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড। সৃষ্টির প্রারম্ভে নাকি প্রথম যজ্ঞ উৎকল ভূখণ্ড থেকে শুরু হয়, বেদ পাঠ আর যজ্ঞ এই উৎকল থেকে শুরু হয়। আর উৎকল মানে উৎকল ভূখণ্ডের মধ্যে আর মহানদী সমুদ্রের এই সমুদ্র উৎকল পাশে যে পূর্ব সমুদ্র আছে বলে দক্ষিণ সমুদ্র এই সমুদ্রের উত্তর পার্শ্ব থেকে মহানদীর দক্ষিণ পার্শ্ব এই যে ভূখণ্ড, এই ভূখণ্ড সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন প্রকারের মহিমা বর্ণনা করা হচ্ছে। কিভাবে মহানদীর দুই তীরে বর্ণাশ্রম ধর্ম খুব জাগ্রত ছিল, সেখানকার সেই স্থানে আসার জন্য নাকি স্বর্গের দেবতার পর্যন্ত আশা করতো আমরা সেখানে যেন যেতে পারি তখনকার সময়। এখন নেই অবশ্য, এখন উৎকলে সে জায়গায় কেউ খেতে পায় না, ঐশ্বর্য নেই। তখনকার সময় বহুত ঐশ্বর্য ছিল, তখনকার সময় নারীরা খুব সুন্দরী ছিলেন, পুরুষেরা সমস্ত বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ঠিকভাবে পালন করেছিল। খুব বিরাট একটা চ্যাপ্টার দিয়েছে যে কত ভব্য ব্যবস্থা ছিল এই উৎকল ভূখণ্ডে। তো উৎকল ভূখণ্ডের ঐশ্বর্য মধ্যে মুখ্য ঐশ্বর্য হচ্ছে সেখানে চারটি ধাম আছে, যেন ভারতে চার ধাম আছে তো উৎকলেও চার ধাম আছে। এই চার ধাম যে পুরী দেওয়া হয়েছে ভগবানের নাম অনুসারে, এই চারটে ধাম দেওয়া হয়েছে ভগবানের অস্ত্র অনুসারে, তার যে কি হাতে ধারণ করেন, হ্যাঁ, তার অনুসারে শঙ্খ চক্র গদা পদ্ম। এই চারটি ধাম হচ্ছে পুরী, ভুবনেশ্বর, যাজপুর আর কোণার্ক। পুরী, ভুবনেশ্বর, যাজপুর, কোণার্ক, শঙ্খক্ষেত্র, চক্রক্ষেত্র, গদাক্ষেত্র, পদ্মক্ষেত্র, এই চারটি ক্ষেত্র সেখানে বলা হচ্ছে। তার মধ্যে শঙ্খক্ষেত্র খুব প্রাধান্যপূর্ণ, শঙ্খক্ষেত্র তো ভগবান স্বয়ং বাস করেন। তারপর ভুবনেশ্বরে লিঙ্গরাজ রূপে তিনি আছেন, এই লিঙ্গরাজ সমস্ত ধামের প্রোটেকশন করেন। তারপরে যাজপুরে তিনি বিরজা রূপে সেখানে অবস্থান করছেন। তো এইভাবে এই চার ধামের শঙ্খক্ষেত্রের নাম দেওয়া হচ্ছে। এই জন্য এই নীলাচল ধামের সাইজটা হচ্ছে শঙ্খের মতন, পাঁচ কোষ মন্দির থেকে পাঁচ ক্রোশ, হ্যাঁ, এটাকে বলে পঞ্চকোশী বা শঙ্খক্ষেত্র, পঞ্চকোশী পরিক্রমা, পরিক্রমা মার্গটা রয়েছে। বিদ্যাপতি প্রথমে সেখানে গিয়েছিলেন, বিশ্বাবসু তাকে পাহাড়ের উপরে নীলগির উপরে নীলকন্দরে নীলমাধবকে দর্শন করিয়েছে। তখন কি হয়েছে না, দর্শন করার পরে বিদ্যাপতি পরিক্রমা করেছিল। ওই শঙ্খ ক্ষেত্র নাভিস্থলে এই মন্দির অবস্থিত আছে, আর বলা হয় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই শঙ্খর একটা গর্ত আছে না, এই গর্ত সাইডে সমুদ্র, তিন ক্রোশ সমুদ্র ভিতরে আছে, এই দুই ক্রোশ সমুদ্র বাহিরে অন্যদিকে রয়েছে। তো এইভাবে পুরী সবকিছু বর্ণনা করা হয়েছে, শঙ্খ ক্ষেত্রের বিভিন্ন জায়গায় কিভাবে অষ্ট একাদশ রুদ্র আছেন, অষ্ট কালী রয়েছেন, তার শাস্ত্র বহু আগে থেকে বর্ণনা করা হয়েছে। লোকনাথ, নীলকণ্ঠেশ্বর, মঙ্গলা, চণ্ডিকা, শ্যামাকালী, এইসব এখন যে মন্দির আমরা দেখছি এই মন্দির হাজার হাজার বছর পূর্বে পুরাণে বর্ণনা করা হয়েছে। এখন আপনারা গেলে সেখানে নরসিংহ মূর্তি দেখবেন গুন্ডিচা মন্দির পিছনে, এই নরসিংহ মন্দির সেখানে জগন্নাথ মন্দির হওয়ার পূর্বে এই নৃসিংহদেবের মন্দির সেখান থেকে রয়েছে। হ্যাঁ, ইন্দ্রদ্যুম্ন পুকুর আর গুন্ডিচা মন্দির মাঝে যে নরসিংহ মন্দির আছে, এই জগন্নাথ মন্দির থেকেও আরো প্রাচীন। ইন্দ্রদ্যুম্ন এসে প্রথমে নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছেন, একথা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে জগন্নাথ পুরীর মহিমা অনেক বেশি। আরেকটি জিনিস যেটা আমি বলি, জগন্নাথ পুরীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি না, আমরা যে ধাম সম্পর্কে পুরাণে অধ্যয়ন করি, সে কাশী, গয়া, প্রয়াগ, রামেশ্বর, যে সম্পর্কে শাস্ত্রে পড়ব, সে পুরাণে কি লাগবে,
কাশী, কাশী হচ্ছে সর্বতীর্থের মধ্যে শ্রেষ্ঠ। কাশী এসে গেলে তোমার সবকিছু হয়ে যাবে, তাই তার প্রয়াগ বর্ণনা করা হয়েছে। ও প্রয়াগ, প্রয়াগের সমান আর কোন তীর্থ নেই জগতে। প্রয়াগ এসে গেলে জীবনে সবকিছু শেষ, আর কোথাও যেতে হবে না। প্রয়াগ তার বর্ণনা করে বদ্রীনাথ, ও বদ্রীনাথ হচ্ছে সব সব তীর্থের রাজা শ্রেষ্ঠ। যেটা পড়বে সেটাকে বলবে শ্রেষ্ঠ। তো লোকেরা বলে কোনটা শ্রেষ্ঠ তাহলে, যেটাকে বলবে সেটা শ্রেষ্ঠ। আসলে সবটাই শ্রেষ্ঠ, পুরনো যখন বলছে সেটাকে মানতে হবে। কিন্তু জগন্নাথ পুরী ধামের বৈশিষ্ট্য শুধু যে পুরনে বর্ণনা করা হয়েছে শ্রেষ্ঠ সেইটুকু বোধহয় সীমিত নয়, এটা আসলেই শ্রেষ্ঠ। তার শ্রেষ্ঠতা আমি ওখানে বর্ণনা করবো কিভাবে এটা শ্রেষ্ঠ হতে পারে অন্য সব থেকে। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব বর্ণনা করেন যে জগন্নাথের যে অনন্ত ভাব রয়েছে, আমরা জানি কিভাবে তিনি বিষ্ণু রূপে বৈকুণ্ঠে অবস্থান করে ঐশ্বর্য ভাব, গোলক বৃন্দাবনে তিনি কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, সেখানে অনাদিকাল থেকে লীলা করে মাধুর্য ভাব, মাধুর্য ভাব তিনি আস্বাদন করছেন, শতদ্বীপ বা নবদ্বীপে তিনি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে ঔদার্য ভাব আস্বাদন করছেন। তো ভগবানের তো অনন্ত রূপ, তার অনন্ত ধাম, অনন্ত রূপ অনন্ত ধামে অবস্থান করে তিনি অনন্ত রস আস্বাদন করছেন। তার মধ্যে বৈকুণ্ঠ, বৃন্দাবন আর হচ্ছে নবদ্বীপ, এতে ক্রমান্বয়ে তিনি ঐশ্বর্য, মাধুর্য এবং ঔদার্য ভাব অবলম্বন করেছেন। বৃন্দাবনে যাব, সেখানে মাধুর্য ভাব, মাধুর্য ভাব প্রাধান্য বেশি সেখানে। আর যদি দ্বারকা যাব সেখানে ঐশ্বর্য ভাবের প্রাধান্য বেশি। আর যদি নবদ্বীপে যাব সেখানে ঔদার্য ভাবের প্রাধান্য বেশি। তো ঔদার্য ভাব জানতে হলে নবদ্বীপে যেতে হবে, ঔদার্য ভাবের লাভ উঠাতে হলে, ফল লাভ করতে হলে, ঐশ্বর্য দেখতে হলে দ্বারকা যেতে হবে, মাধুর্য দেখতে হলে বৃন্দাবনে যেতে হবে। কিন্তু জগন্নাথ পুরী গেলে এ সবটাই সেখানে পাবে। হ্যাঁ, তাহলে জগন্নাথ পুরী শ্রেষ্ঠ কিনা? পুরাণে বলতে শ্রেষ্ঠ বলতে তার একটা প্রমাণ, কেন জগন্নাথ পুরী শ্রেষ্ঠ? সেখানে গেলে ঐশ্বর্য, মাধুর্য, ঔদার্য সব সেখানে আছে। বর্ণনা করা আছে জগন্নাথ মন্দির যেখানে আছে তাকে বলে নীলাচল, গুন্ডিচা মন্দির যেখানে আছে তাকে বলে সুন্দরাচল। এই নীলাচল জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা, এর অত ঐশ্বর্য, অত ঐশ্বর্য দ্বারকার সঙ্গে তুলনা করা হয়েছে। জগন্নাথ বিরাট মন্দির, জগন্নাথকে যেরকম খাওয়ানো হয় সেখানে রান্না করা হয়, জগন্নাথ যেরকম অলঙ্কার পড়ানো হয়, সোনাবেশ বছরে তিনবার সোনাবেশ হয়, কার্তিক পূর্ণিমার দিন হয়, জগন্নাথ রথযাত্রা যেটা একাদশী পড়বে অর্থাৎ পরের দিন হয়, আর একটা দিন হয়, তো সে জগন্নাথ সোনা দিয়ে বেশ করাবে। সোনাগুলো মানে কি, তার সোনায় পা, সোনার হাত লাগিয়ে দেবে। সে সোনার হাতগুলো কত কিলো করে সোনা, সোনার পা, হাত, সোনার উপরে কিরিটি সবকিছু থাকবে, অত ঐশ্বর্য। জগন্নাথের কত প্রকার বেশ আমি বলবো, কত বেশ তার খাওয়া, তার বৈভব, সেটা দ্বারকার সঙ্গে তুলনা করা হয়েছে। জগন্নাথ মন্দির কত বড়, অত বড় মন্দির সেখানে হয়েছে। আমি ছোটবেলায় শুনেছিলাম যে ওখানে জগন্নাথ মন্দির থাকে, এটা বিরাট পাথর, চার ফুট আর 30 ফুট লম্বা একটা পাথর পড়ে গেছে, যে এপর্যন্ত পাথরটা কোথায় পড়েছে এটা খুঁজে পাচ্ছে না, এপর্যন্ত খুঁজে পায় না, অত বড় পাথর পড়ে গেছে মন্দির থেকে। তার দেখুন কিভাবে তৈরি হচ্ছে সে মন্দির, তার ঐশ্বর্য কিভাবে রয়েছে। তারপরে সুন্দর আচল আছে বৃন্দাবন, তাকে আগে আই তোটা বলতো, কিন্তু দেখুন আর তোটা টোটা কিছু, তোটা মানে জানো, তোটা মানে বাগান, সেখানে বাগান না, সব ঘর বাড়ি হয়ে গেছে সেখানে। তো সেখানে বৃন্দাবন, যখন সেখানে জগন্নাথকে নিয়ে যাওয়া হবে, সমস্ত পান্ডারা জগন্নাথকে তারা গোপী ভাবে পূজা করে, চোখে কাজল লাগাবে, তারা যেন গোপী, তাদের নারী, এইভাবে নাকি তারা পূজা করে, আমাকে পান্ডারা তখন বলছিল। তখন তারা সবাই জানে না জিনিসটা, এটা গৌড়ীয় বৈষ্ণবরা জানে। এভাবে এখানে দ্বারকা, সেখানে বৃন্দাবন, আর নবদ্বীপ ধাম পুরীতে রয়েছে। নবদ্বীপ ধাম কোথায় না, সমুদ্র তীরে, গম্ভীরা, সিদ্ধবকুল, তোটা গোপীনাথ, আমাদের ভক্তিকুটির কাছে সেখানে স্বরূপ দামোদর থাকতেন, তারপরে এইভাবে যত মহাপুরুষ তার গণ নিয়ে যে এলাকায় থাকতেন তাকে হলো নবদ্বীপ ধাম। তো এইভাবে ইয়ে আর একটা বৈশিষ্ট্য যে জগন্নাথ পুরীতে এই তিনটে ভাবের ধাম সেখানে উপস্থিত আছেন, এই জন্য জগন্নাথ শ্রেষ্ঠ। সর্বোপরি আর কি হবে শ্রেষ্ঠ না, সেখানে কৃষ্ণ রয়েছেন, সেই জন্য শ্রেষ্ঠ, সেখানে কৃষ্ণ আছেন তাই শ্রেষ্ঠ। বৃন্দাবন তো কৃষ্ণ ছিলেন, তো বৃন্দাবন থেকে পুরী শ্রেষ্ঠ? আমি বলি পুরী শ্রেষ্ঠ যদি কৃষ্ণ আছেন সেখানে, সেখানে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ। যে আমি বললি যুক্তি করতে, কেন বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ? দ্বারকা থেকে শ্রেষ্ঠ, কেন দ্বারকা থেকে শ্রেষ্ঠ? সেখানে কৃষ্ণ আছেন এই জন্য শ্রেষ্ঠ। তো কে বলো, দ্বারকা তো কৃষ্ণ ছিল, বৃন্দাবন তো কৃষ্ণ ছিল, তো পুরীতে কৃষ্ণ থাকার প্রাধান্য কি বা বৈশিষ্ট্য কি? বিরাট বৈশিষ্ট্য আছে। কৃষ্ণ দ্বারকায় এক কৃষ্ণ রূপে ছিল, বৃন্দাবনে তিনি এক কৃষ্ণ রূপে ছিলেন, কিন্তু পুরীতে তিনি দুই কৃষ্ণ রূপে রয়েছেন, দুই রূপে রয়েছেন। দুটি রূপ কি আছে কৃষ্ণের? হ্যাঁ, জগন্নাথ আর চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ। দুই রূপে দুই কৃষ্ণ সেখানে রয়েছেন। দুই কৃষ্ণ কিভাবে রয়েছে? না, কৃষ্ণের ভাবের চরম স্থিতি যে স্বরূপ, সেই স্বরূপ দুটো সেখানে রয়েছে। কৃষ্ণের ভাবের চরম স্থিতি কি? না, কৃষ্ণের ভাবের চরম দুটো স্বরূপ রয়েছে। একটি স্বরূপ কি? না, রাধার বিরহে কৃষ্ণ, রাধার বিরহে কৃষ্ণের যে রূপ, সেই রূপটি কোন রূপ? হ্যাঁ, বুঝতে পেরেছ? চৈতন্য বলে আরো কনফিউজ হবে না তো? হ্যাঁ, রাধার বিরহে কৃষ্ণের যে রূপ সেটি হচ্ছে জগন্নাথ রূপ, তাই না? ব্রজলীলা শ্রবণ করতে গিয়ে রাধারানী ব্রজবাসীদের ভালোবাসার কথা শ্রবণ করতে গিয়ে কৃষ্ণের এরকম রূপ হয়ে গেছে। আমরা সবাই জানি একথা, যেভাবে ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন, তখন সমস্ত মহিষীরা এই কৃষ্ণের আচরণ ব্যবহার দেখে আশ্চর্য হচ্ছে। তারা অত মন প্রাণ দিয়ে কৃষ্ণের সেবা করছে, কিন্তু কৃষ্ণ সবসময় গোপী আর রাধারানীর কথা মনে করছে, ব্রজের কথা মনে করছে। তখন গোপী সমস্ত মহিষীরা জিজ্ঞাসা করছে যে কে আমাদেরকে ব্রজের লীলা বলবে? ব্রজের যখন কৃষ্ণ ছিলেন তখন কে আর ছিল? হ্যাঁ, দেবকী তো ছিল না, বসুদেব তো ছিল না, কেউ দেখেন, একমাত্র রোহিণী দেখেছেন। আর কারো দ্বারকায় যারা ছিল কারো সে সুযোগ হয় না। তো দ্বারকায় তখন রোহিণীকে বলতে, রোহিণী বলছেন ঠিক আছে আমি তোমাদের বলবো, কিন্তু কৃষ্ণ যেন না শুনে, কৃষ্ণ যেদিন বাহিরে যাবে সেদিন আমি বলবো। তো কৃষ্ণ সুধর্মা সভায় অ্যাটেন্ড করতে গিয়েছেন, তো মাতা রোহিণী সমস্ত মহিষীদের ডেকে এটা বিরাট হল ঘরে বসেছেন। কত মহিষী ছিল? 16,108। মাতা রোহিণী তখন ব্রজলীলা পরিবেশন করছেন, জানি না তোমার মাইক সেট ছিল কি ছিল না, 16,000 মহিষী মাইক সেট ছিল না, সেদিকে তাদের এইরকম শক্তি ছিল, তার হয়তো এমনি বলতেই লোকেরা শুনতে পারত। দেখুন আমার তো আধুনিক জগতে মাইক আমার উন্নতি হয়েছে, মাইক ছাড়া হচ্ছে না। তখন 60,000 মুনিষীদেরকে যখন নৈমিষারণ্যে সুত গোস্বামী ভাগবত কথা শুনেছিলেন, তখন মাইক ছিল? তখন মাইক ছিল না, কিন্তু তারা ঠিক সব শুনতে পারছিল। তো মাতা রোহিণী তিনি বর্ণনা করছেন, আর সুভদ্রাকে বলছেন তুমি দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, কৃষ্ণ বলরাম যদি এসে যাবে তাহলে আমাকে ইশারা করে বলে দেবে, তাহলে আমি কথা বন্ধ করে দেবো, ওরা যেন শুনতে না পায়। সুভদ্রা দেবী দরজার কাছে দাঁড়িয়ে আছেন, মহিষীরা শ্রবণ করছেন, আর মাতা রোহিণী যখন ভগবানের বাল্যলীলা ব্রজলীলা পরিবেশন করছেন, সে অত সুন্দরভাবে বর্ণনা করছেন, তার লীলা শ্রবণ করে সমস্ত মহিষীরা এমনকি সুভদ্রা সব মোহিত হয়ে গেছে, মোহিত সব বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে, অত তাদের মন আকৃষ্ট হয়ে গেছে। আর যখন এখানে ব্রজলীলা শ্রবণ পরিবেশন শুরু হয়েছে, তখন কৃষ্ণ সুধর্ম সভা স্থির হয়ে বসে থাকতে পারছে না। তো কৃষ্ণ বলরাম দুই ভাই তখন দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে দেখছে সুভদ্রা দাঁড়িয়ে আছে, হাত বন্ধ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলরাম ভিতরে যেতে পারছে না, যদি সুভদ্রা যে বলে দেবে মাতা রোহিণীকে কৃষ্ণ বলরাম এসেছে, তার নিজের তো জ্ঞান নেই, হোশ নেই, সে বুঝতে পারে যে কৃষ্ণ বলরাম এসে গেছে, সেও চুপ করে দাঁড়িয়ে আছে, দুই ভাইও দুই দিকে দাঁড়িয়ে আছে, এই দুই ভাইও শুনছে। আর ভগবান শ্রীকৃষ্ণ লীলা এরকম আমি বলেছি আগে, যে কৃষ্ণ লীলা কিরকম না, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর মানে কি? না, কৃষ্ণের লীলা সব জীবের চিত্তকে হরণ করবে, সব জীবের চিত্তকে হরণ করবে কি? যারা জীব নয় যারা মৃত তাদের চিত্তকে হরণ করবে, জীবন্ত মৃত অচল সচল সবাইকে তার কার্যকলাপ, তার রূপ, তার বাংশুরী মাধুরিমা আকর্ষণ করবে। কৃষ্ণ ব্রজে ছিলেন, সমস্ত ব্রজবাসীরা তার প্রতি আকৃষ্ট ছিল, এমনকি ব্রজের পশু পাখিরা পর্যন্ত তার প্রতি আকৃষ্ট ছিল। কৃষ্ণ যখন গোচারণে যাবেন, তখন মৃগ আর যারা পশুপতার দর্শন করবে তার রূপে অত মোহিত হয়ে যাবে, কৃষ্ণ যখন তার গোচারণ লীলা সম্বন্ধে ঘরে ফিরে আসবে, সেই মন্ত্রমুগ্ধের মতন সে পশু পাখি হলো তার মুখের দিকে তাকিয়ে 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 নন্দবাবার ঘর পর্যন্ত আসবে, আর তারা বনে ফিরে যাবে না। আবার কৃষ্ণ নেক্সট ডে যখন ঘর থেকে বেরোবে সেখানে তাক বসে থাকবে যে কখন সে আবার বেরোবে। তো পশু পাখিকে আকর্ষণ করতে পারে, শুধু পশু পাখি নয়, পাহাড় গাছপালা পর্যন্ত, পাহাড় বৃন্দাবনে যাবে পাহাড় গুলো নাকি কৃষ্ণের বাংশুরি বংশীধ্বনিতে পাহাড় গুলো গলে যেত, এখন পাহাড় গুলো দেখুন সাইজ গুলো গলানো পাথরের মতন, যমুনার স্রোত পর্যন্ত স্তব্ধ হয়ে ঊর্ধ্বগতি হত, এই কৃষ্ণের আকর্ষণ। তা কৃষ্ণ যে শুধু স্থাবর জঙ্গমকে আকর্ষণ করতো তা নয়, কৃষ্ণের লীলা অত আকর্ষণীয়, সে নিজের রূপে নিজের লীলা নিজেও পর্যন্ত মোহিত হয়ে যেত। আমরা সবাই জানি কিভাবে কৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন একদিন স্পটিক পাথরে তার নিজের রূপকে দর্শন করে তিনি বলছেন, কষ চমৎকারী পুরুষ, ও এ চমৎকার পুরুষটি কে, তার নিজের রূপকে দেখছে, তাকে আলিঙ্গন করতে আছে, ও কত সুন্দর লোক, তাকে আলিঙ্গন করতে আছে, কৃষ্ণ আকর্ষণীয় হচ্ছে। এরকম আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, সবার চিত্তকে হরণ করবে, এমনকি নিজের চিত্তকে হরণ করবে, এইটা হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য। তো যখন কৃষ্ণ তার বাল্যলীলা শ্রবণ করছেন, তো শ্রবণ করে সে চমৎকার হয়ে গেছে, ও অত সুন্দর লীলা, ব্রজবাসীরা আমাকে অত ভালোবাসত, রাধারানী আমাকে অত ভালোবাসত, তো তাদের ভালোবাসা সেই সুন্দর চমৎকার লীলার কথা শ্রবণ করে তো কৃষ্ণ বলরাম সুভদ্রা সবাই চোখ গুলো বড় বড় হয়ে গেছে, ওয়া কি সুন্দর, তাদের হাত গুলো ভিতরে চলে গেছে, পা গুলো ভিতরে চলে গেছে, সেখানে তারা দাঁড়িয়ে আছে। তো এই সময় যখন নারদ মুনি এসে পৌঁছে গেছেন, নারায়ণ নারায়ণ বলে দূর থেকে দেখতে পারছেন, তো হঠাৎ বাহ্য রূপে বাহ্য জ্ঞানে এসে গেছে যে কৃষ্ণ বলরাম সাধারণ রূপ ধারণ করতে, তো নারদ মুনি বলছেন, ও আপনার অত সুন্দর রূপ তো আমি কোনোদিন দেখি না। তখন নারদ মুনি কৃষ্ণ বলরামকে অনুরোধ করেছেন যে এই রূপে আপনি জগৎবাসীকে দর্শন দেবেন। তো এই যে জগন্নাথ বলদেব সুভদ্রার রূপ, এই জগন্নাথের রূপটি কি রূপ না, এই ব্রজের বিরহে রাধারানীর বিরহের এই ভাব, এই রূপ, সেজন্য বলা হচ্ছে কি রাধা বিরহ বিধুরা কৃষ্ণ, রাধা বিরহ বিধুরা কৃষ্ণের রূপটি হচ্ছে জগন্নাথ রূপ, এটা কৃষ্ণের ভাবের চরম রূপ, যেখানে সেখানে পাওয়া যায় না, এটা দেবদুর্লভ, দেবতার পর্যন্ত এই রূপ দেখতে পায় না বলে, দেবতারা এই রূপের সন্ধান পায় না দর্শন করার জন্য, দেবদুর্লভ রূপ আছে। হ্যাঁ, রাধা বিরহ বিধুরা কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, আর সে তো রাধা বিরহে জগন্নাথের অবস্থা হলো। তো রাধা আমরা সবাই জানি যে কৃষ্ণ তো মনে করছে যে আমি আমার ভক্তের সেবা গ্রহণ করে খুব আনন্দ পাচ্ছি, তো আমার সেবা গ্রহণ করে আমার ভক্ত কি আনন্দ পায়, সেই আনন্দ জানার জন্য কৃষ্ণের ইচ্ছা হয়েছে যে ভক্ত আমার সেবা করে কি আনন্দ পায়। তো তখন তিনি বহুভাবে চেষ্টা করে সেই পারছেন না, না পারার ফলে তিনি খুঁজছেন যে আমার শ্রেষ্ঠ ভক্তকে, কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী। তো এখন রাধারানী যত ভাব রয়েছে কৃষ্ণকে অনুভব করার জন্য, তার মধ্যে শ্রেষ্ঠ ভাবটি কি, বিরহ ভাব, বিরহ বিপ্রলম্ব, সম্ভোগ আর বিপ্রলম্বের মধ্যে, হ্যাঁ বিপ্রলম্ব হচ্ছে আরো উন্নত, সম্ভোগ মানে কি যখন স্বামী আছে স্ত্রী তার সেবা করে প্রত্যক্ষ আনন্দ পাচ্ছে, তো স্বামী যখন দূরে দেশে চলে যাবে স্ত্রী তখন আরো তীব্র ভাবে তার সঙ্গে সম্পর্কিত হবে, তার চিন্তায় থাকবে। তো এটাকে আমাদের রসতত্ত্বতে শ্রেষ্ঠ রস বলে বর্ণনা করা হয়েছে, বিরহে। তখন ভগবান কৃষ্ণই রাধারানীর অঙ্গ আর অঙ্গকান্তের ভাবকে গ্রহণ করে এসেছেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কৃদ্র সেবা নৈব সত্যজন অদ্ভুত মধুরিমা কৃদ্র সেবা মদীয় সৌখ্য মদনুভবত কৃদৃসিং বেতি লোভা তদ্ভাবাড্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গৌরচন্দ্র রূপে সচিমাতার গর্ভরূপক সমুদ্র থেকে আবির্ভূত হলেন, কেন আবির্ভূত হলেন, তার লোভ হল, তার মনে লোভ জেগেছে, কিসের লোভ জেগেছে না, শ্রীরাধায়া প্রণয় মহিমা কৃদৃশিবা নৈব রাধারানীর প্রেমের মহিমা কি প্রকারের, সত্যজন অদ্ভুত মধুরিমা কৃদৃশিবা মধ্য, আমার থেকে যে অদ্ভুত মধুরিমা মাধুর্য আস্বাদন করছে রাধারানী সেটা কিরকম, সৌখ্য মদনুভবত কৃদৃশং আমার এই রসকে আস্বাদন করে মাধুর্যকে আস্বাদন করে সে কি সুখ পাচ্ছে, বেতি লোভা জানতে লোভ হয়েছে। তখন কৃষ্ণ কি করেছেন, রাধারানীর ভাব অঙ্গকান্তিকে গ্রহণ করে এসেছেন গৌরাঙ্গ রূপে। তো এটা জগন্নাথ হচ্ছে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ, তাই না? বুঝতে পারছ? জগন্নাথ রাধা বিরহ বিধুরা কৃষ্ণ, আর চৈতন্য কি বিরহ বিধুরা? হ্যাঁ, কৃষ্ণ বিরহ বিধুরা কৃষ্ণ, না রাধা নয়, কৃষ্ণর বিরহে কৃষ্ণ। এখানে আছে রাধার বিরহে কৃষ্ণ জগন্নাথ, এখানে আছে কৃষ্ণের বিরহে কৃষ্ণ। সে তো রাধা নয়, সে কৃষ্ণ, সে রাধারানীর ভাব কান অঙ্গকান্তি গ্রহণ করেছে। গৌরাঙ্গ তো রাধারানী নয়, সে কৃষ্ণ, সে ভাব অঙ্গকান্তি গ্রহণ করেছে। তো সেজন্য বলা আছে রাধা বিরহ বিধুরা কৃষ্ণ, কৃষ্ণ বিরহ বিধুরা কৃষ্ণ। এই দুটো স্বরূপ ভগবান যদিও একমেব অদ্বিতীয়, কিন্তু এই দুটো স্বরূপ যদি ভগবানের না থাকে তাহলে সে কমপ্লিট হবে না, ভগবান কমপ্লিট হবে না, সে অপূর্ণ থেকে যাবে। এই কথা গৌড়ী আচার্যের অত সুন্দর ভাবে বর্ণনা করেছেন, এটা অকাট্য, কেউ একে যুক্তি করে হারাতে পারবে না তাদেরকে। ভগবান একমেব অদ্বিতীয় হলেও তার দুটো স্বয়ং রূপ থাকবে, স্বয়ং রূপ একটা আছে কৃষ্ণ আর একটা আছে গৌরাঙ্গ। আর দুটো স্বয়ং রূপ কোথায় আছে? পুরীতে আছে। সেই জন্যই সব ক্ষেত্র সব ধামকে শ্রেষ্ঠ বলে পুরাণে বলা হলেও এই ধাম যে শ্রেষ্ঠ ক্ষেত্র তার মধ্যে লজিক যুক্তি রয়েছে। আমরা ভাবপ্রবণতা মাধ্যমে এই ধামের শ্রেষ্ঠতাকে গ্রহণ করি না। তো এখনই আমি বর্ণনা করব এই ধামের প্রকাশ বা এখানে জগন্নাথ বিগ্রহের প্রকাশ, এই সম্পর্কে পুরাণে বর্ণনা করা হচ্ছে। দেখুনি এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা, সত্যযুগ আমরা জানি, কিন্তু কোন সত্যযুগ কোন কি ব্যাপারটা জানা বড় মুশকিল আছে। আবার বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় ইন্দ্রদ্যুম্ন, রিসেন্টলি একজন রাজাকে ইন্দ্রদ্যুম্ন বলে বলা হচ্ছে, এর ইতিহাসে বিভিন্ন কথা বলা হচ্ছে। এক সময় নাকি 150 বছর জন্য এই কোন বিগ্রহ জগন্নাথ মন্দিরে ছিল না, পুজো টুজো সব বন্ধ হয়ে গেছিল। বিগ্রহকে জবানরা তৈরি করে নিয়ে গেছিল, কি হয়েছিল, 150 বছর বন্ধ হয়ে গেছিল। রাজা যযাতি কেশরী এসে আবার বিগ্রহ স্থাপনা করেছেন, আবার পূজা হবে, আবার এই যে ভোগ লাগবে ব্যবস্থা করেছেন। যযাতি কেশরীকে দ্বিতীয় ইন্দ্রদ্যুম্ন বলে বলে। যাই হোক, সময়ের প্রভাবে এই সব জিনিস চলছে, তাই কোনটা কখন কি হলো বলা বড় মুশকিল। কিন্তু সত্যযুগে এই রাজা ইন্দ্রদ্যুম্ন, মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন, তার অবন্তী তার রাজধানী ছিল। তো তিনি মহান বিষ্ণু ভক্ত ছিলেন, তিনি ব্রহ্মার বংশে ক্ষত্রিয় রাজা ছিলেন। তো মহান বিষ্ণু মন্দির তিনি গঠন করে বিষ্ণু পূজা করতেন। আর তখনকার সময় সত্যযুগ তো বর্ণাশ্রম খুব ভালো ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নিজে নিজের বর্ণ অনুসারে তারা কার্যক্রম করতেন। রাজা সবসময় বিষ্ণু উপাসনা করে সাধু সন্ন্যাসীদের সঙ্গে অনেক সময় অতিবাহিত করতেন, ভাগবত কথা শ্রবণ করতেন, শাস্ত্র আলোচনা করতেন। তো ইন্দ্রদ্যুম্ন রাজা একবার স্বপ্নতে এই নীলমাধবকে দর্শন করেছেন। স্বপ্নতে নীলমাধব দর্শন করে বুঝতে পেরেছেন এই ধরাধামে ভগবান এই রূপে আবির্ভূত হয়েছে। তার জানতে স্বপ্নতে পেয়ে তখন তার মন খুব অতিষ্ঠ হয় যে আমি কি করে এই ভগবানের এই রূপকে দর্শন করবো, স্বপ্নতে ভগবান আমাকে দর্শন দিয়েছেন। তো তার পূজারীদেরকে বলে যে তোমরা খবর নাও যে পৃথিবীতে কোথায় এইরকম বর্ণনা দিয়েছেন যে এইরকম ভগবানের পূজা উপাসনা হয়। তো যত প্রকার তীর্থযাত্রীরা আসছে যারা তীর্থ ভ্রমণ করে, তখনকার সময় এই তীর্থ ভ্রমণ খুব প্রাধান্যপূর্ণ ছিল, সবাই তীর্থ ভ্রমণ তীর্থযাত্রা করতেন। তো কেউ খবর দিতে পারে না যে নীলমাধব কোথায় আছেন। তো অনেকদিন পরে একদিন একটা সাধু এসেছে, ও সাধু ও ছোটবেলা থেকে শিশু থেকে নাকি ও তীর্থ ভ্রমণ করে, সারা জীবন শুধু তীর্থই ভ্রমণ করে। তো ও সাধু বলেছে হেড পূজারীকে যে আমি জানি এই যে বর্ণনা তুমি দিচ্ছ এই ঠাকুর কোথায় আছে আমি জানি। তখন সে বলেছে এইরকম দক্ষিণ সাগরের উত্তর পার্শ্বে যে নীল সমুদ্র তীরে সে নীলকন্দর রয়েছে, নীলকন্দরের গুহার মধ্যে না নীলগিরি রয়েছে, নীলগিরির নীলকন্দরের মধ্যে এই নীলমাধব রয়েছেন। নীলমাধব কৃষ্ণ হচ্ছেন নীল, রাম হচ্ছেন নীল, জগন্নাথ হচ্ছেন নীল, সব কালো আর নীল, তাই না? তো ভগবান নীল, কেন ভগবান নীল, ভগবান ব্লু কেন?
ভগবান ভুলিও কেন জানো তো? ভগবান হচ্ছেন অনন্ত অসীম, যে কিছু অনন্ত আর অসীম, আকাশ ব্লু যেহেতু অনন্ত, আকাশ তাই ব্লু, সমুদ্র ব্লু যেহেতু অনন্ত অসীম, তো ভগবান হচ্ছেন অনন্ত ব্রহ্ম, তাই তাকে ব্লু ও বর্ণ। এই জগতে আমার ব্লু মানুষ দেখে কোথায়? হ্যাঁ ব্লু মানুষ দেখে, কৃষ্ণ ব্লু, ব্লু কেন? তিনি অনন্ত, তিনি অসীম, তিনি সসীম শরীরের মধ্যে দেখা গেল, তার অনন্ত স্বরূপ তার মধ্যে সসীম শরীরের মধ্যে প্রকাশিত হয়। তো এই নীল মাধব, তো সে বর্ণনা দিয়েছে নীল মাধব সেখানে রয়েছে। তখন এই রাজা মন ব্যাকুলিত হয়েছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি সেখানে ভগবান কাছে চলে যাব। তো তার পূজা বলছে, না না আপনি এরকম অস্থির হবে না, আপনি সেখানে যাবেন একা একা তো যাবেন না, আপনি সন্ন্যাস সম্বন্ধ নিয়ে সবাইকে যেতে হবে। সে কিরকম জায়গা, কিরকম ব্যবস্থা আছে না আছে না জানে, আপনি কি কি হঠাৎ যাবেন? তো আমি আমার ছোট ভাইকে পাঠাই। ছোট ভাইয়ের নাম কি? হ্যাঁ বিদ্যাপতি। তো আমি বিদ্যাপতিকে পাঠাবো, সে গিয়ে সব ঠিকঠাক করে আসুক। তো বিদ্যাপতিকে পাঠানো, বিদ্যাপতি খুব খুশি হয়ে গেছে, আমার কত সৌভাগ্য, আমি কি প্রথমে নীল মাধবকে দর্শন করবো? আসলে দেখতে নেই, সারা জগতে ওই একমাত্র সৌভাগ্যবান ছিল, কারণ পরে রাজা গিয়ে নিজেও নীল মাধবকে দর্শন করতে পারে না। এই জগতে কেউ যদি নীল মাধবকে দর্শন করে থাকে সে বিদ্যাপতি, বিশ্বাবসুর ছাড়া। সে বিদ্যাপতি সেখানে ছিল। তো বিদ্যাপতি সঙ্গে সঙ্গে ঘোড়া গাড়ি নিয়ে রেডি হয়েছে যাওয়ার জন্য। সে যাচ্ছে রাস্তায়, কত সুন্দর বন জঙ্গল দর্শন করে করে আনন্দ মনে ভগবানকে দর্শন করবে, তার মনে অত উৎফুল্ল, সে হাজার হাজার মাইল অতিক্রম করে তার কিছু বুঝতেই পারে না। তারপরে গিয়ে সেখানে মহানদী পেরিয়ে তখন একাম্র কাননতে পৌঁছেছে। একাম্র কানন তোমার দেখেছ? কারা কারা একাম্র কানন দেখেছে? ওর দেখে কোথায় একাম্র কানন? হ্যাঁ ভুবনেশ্বরকে বলে একাম্র কানন, বুঝতে পারছ? সেখানে যে বিন্দু সরোবর আছে ওইটা একাম্র কানন, সেখানে শিব থাকেন। তো ভগবান জগন্নাথের ধামে প্রবেশ করতে হলে একাম্র কানন হয়ে প্রবেশ করতে হবে। তখন বিদ্যাপতি একাম্র কানন এসে ভগবান শিবের দর্শন করে। তখন আরো যাচ্ছে নীলাচল দিকে, আরো যাচ্ছে, আরো যাচ্ছে, আরো যাচ্ছে, তখন দেখছে জঙ্গল আরো গভীর হয়ে গেছে, এরকম অবস্থা এসে গেছে। সে একটা জায়গা থেকে আরো রাস্তা নেই কোন দিকে যাওয়া জানে, অন্ধকার একদম। তখনকার সব সবররা সেখানে থাকতো, আর কোথায় যাবে? সে যে নির্দেশে আর তো যাওয়া যাচ্ছে না, কি হবে? তোর হঠাৎ এটা একটু কাত দূরে আওয়াজ শুনতে পেরেছে, মানে সেখানে কিছু ভাগবত কথা আছে, নাম সংকীর্তন হচ্ছে, এরকম আওয়াজ পাচ্ছে। তো এই আওয়াজ পেয়ে সে গিয়েছে। তো সেখানে কি একটা সবরপল্লী দেখা হয়েছে, পল্লী সে জায়গাটার নাম আমি ভুলে গেলাম। তো সেখানে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে এরা সব পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে। সেখানে উপস্থিত হচ্ছে, দেখছে একটা বিরাট শরীরধারী মানুষ আসছে, সব তিলক তিলক পড়েছে, সে আসছে। তো সে ছিল বিশ্বাবসু। বিশ্বাবসু কে ছিল পূর্বজন্মে? হ্যাঁ এই ছিল জারাসবর, যে ভগবান কৃষ্ণকে ধনুক মেরেছিল ওই জারাসবর। সেই ভগবান কৃষ্ণকে এখানে নীল মাধব রূপে প্রাপ্ত হয়েছে, প্রাপ্ত বিশ্বাবসু রূপে সে তাকে উপাসনা করছে। তখন বিদ্যাপতি বিশ্ব বুঝতে পারছে, বিশ্বাবসু বিশ্বাবসুকে গিয়ে সব বুঝিয়ে বলেছে, আমাকে এরকম মালব দেশে রাজা ইন্দ্রদ্যুম্ন পাঠিয়েছেন, আমি বিগ্রহ দর্শন করতে এসেছি, আর রাজা চাইছেন এখানে বিরাট বড় মন্দির করবে, ভগবানের ভব্য পূজা উপাসনা চলবে। তখন বিশ্বাবসু বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বলার আগে আমি এটা জানি, যেখানে একজন রাজা আসবে আর বিরাট মন্দির বানাবে এখানে, ঠিক আছে চলো আমি তোমাকে দর্শন করিয়ে নিয়ে আসি। তো তাকে নিয়ে গেছে দর্শন করাবার জন্য। তো সেখানে নীলগিরির উপরে ফের কল্পবট আছে, এই কল্পবট এই নীলাচল ধাম যখন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হবে, তো নীলাচল ধাম তখন প্রলয় হবে না। আমরা জানি যে কিভাবে মার্কণ্ডেয় ঋষি, সেখানে মার্কণ্ডেয় পুকুর আছে একটা, মার্কণ্ডেশ্বর পুকুর পুরীতে, এই মার্কণ্ডেয় ঋষি প্রলয় জলতে ভেসে 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 যখন সেখানে গেল, তখন প্রলয় জলে কেউ নেই, ও সব হা হুতাশন করছে, মরছে না, সাতকল্প বাঁচবে, বর পেয়েছে। মার্কণ্ডেয় ঋষির কি একটা ছিল যে অল্প বয়সে মারা যাবে, তার ভগবানকে সন্তুষ্ট করে এই বর পেলে যে সাত কল্প সে মরবে না। এক কল্প মানে কত? হ্যাঁ ব্রহ্মার একদিন, মানে ব্রহ্মার সাত দিন সে মরবে না। প্রলয় জল আসে যায় তখন কেউ বাঁচে না, ও শুধু ছটপট করে। তো ভাসতে ভাসতে গিয়ে দেখছে তাকে যখন কেউ ডাকছে, এদিকে আসো এদিকে আসো,
উধারে এই প্রলয় জল আমাকে ডাকছে কে? তো গেতে যে দূরে এরকম বিরাট বট বৃক্ষ, এটা দ্বীপের মতন দেখা যায়। তো সেখানে যখন গেছে দেখছে রত্ন সিংহাসনের উপরে লক্ষ্মী নারায়ণ সেখানে বসে আছেন। তো লক্ষ্মী নারায়ণ তখন তাকে বলছেন, তোমরা কাজ করো, এই যে বট বৃক্ষ আছে এই বট বৃক্ষের উপরে উঠে যা। সের বটবৃক্ষের পাতার উপরে এটা কাল রূপী এটা ছোট্ট শিশু শুয়ে আছে, বাল কৃষ্ণ সেখানে শুয়ে আছেন, তুমি সেখানে গিয়ে দর্শন করে আস। তারপরে মার্কণ্ডেয় গাছের উপরে উঠে দেখছে পাতার উপরে ছোট শিশু শুয়ে আছে। তো শিশুটা হাঁ করেছে, মুখ খুলেছে, সে করেছে এই মার্কণ্ডেয় ভিতরে ঢুকে গেছে, তার মুখের ভিতরে ঢুকে গেছে, তার পেটের ভিতরে দেখছে সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, চৌদ ভুবন, ভূলোক ভুবলোক স্বর্গলোক সমস্ত দেবতা মুনি ঋষি রাক্ষস সেখানে নদী পর্বত সবকিছু তার পেটের ভিতরে। সে আশ্চর্য হয়ে গেছে, এটুকু শিশুর মধ্যে অত বড় জিনিস কিরকম আছে, সাধারণ লোকরা বিশ্বাস করতে পারবে না, আমাদের বৈজ্ঞানিকদের মাপ চুপে এটা আসবে না, কিন্তু ভগবানের মধ্যে সে ক্ষমতা রয়েছে। সে এইটুকু শিশুর রূপের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তার পেটের ভিতরে রাখতে পারে। তখন মার্কণ্ডেয় ঋষি যাচ্ছেন, হেঁটে 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 দেখছে আমি খুঁজবো কত বড় পেট, কত বড় জায়গার ভিতরে আছে, আর খোঁজে খোঁজে তার শেষ পাচ্ছে না। আর শেষ না পেয়ে তখন তার গলা দিয়ে আর বেরিয়ে এসছে, বেরিয়ে এসে লক্ষ্মীনারায়ণকে জিজ্ঞেস করছেন, তুমি কি হলো, গিয়ে দর্শন করে এসেছ? তুমি, হ্যাঁ আমি সবকিছু দর্শন করেছি, তো আমি এই স্থান আর ছেড়ে যাবো না, আমি এইখানে থাকবো। তখন লক্ষ্মীনারায়ণ তা বলছে, ঠিক আছে তুমি এখান থেকে এই ধামে থেকে এখানে তপস্যা করো। তখন মার্কণ্ডেশ্বর শিব, সেখানে পুষ্করিণী আছে, তার ধারে শিব আছেন, সেখান থেকে মার্কণ্ডে ঋষি একটা পুকুর করে সেখানে বসে তপস্যা করছেন। এখানে বটবৃক্ষ, এই বটবৃক্ষ পুরাকালে আরো বিরাট বৃহৎ ছিল। এই বটবৃক্ষের বৈশিষ্ট্য ছিল যে এর ছায়াতে যে যাবে, যে যে ছায়াতে প্রবেশ করবে সে মুক্তি পাবে, তারকে পুনর্জন্মা নিতে হবে না। আর এর একটা আরেকটা বৈশিষ্ট্য ছিল, যখন সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে, যে একটা কাঠি বা কোনো কিছু একটা বাড়ি আছে বা যা কিছু, ছায়াটা পরিবর্তন হয় না, তার ছায়াটা আস্তে আস্তে মুভ করবে, কিন্তু এই গাছের ছায়া তখন মুভ করতো না। এখন জানি না কি হয়, পুরনো বর্ণনা করে যে বটবৃক্ষের ছায়া কোনদিন মুভ করবে না, সবসময় একই জায়গায় ওই ছায়াটা থাকবে, এই বটবৃক্ষের বৈশিষ্ট্য। আর এই বটবৃক্ষের দক্ষিণ দিকে এটা কুণ্ড ছিল, তখন হলো রোহিণী কুণ্ড, এখনো ছোট্ট রোহিণী কুণ্ড ছোট্ট জায়গায় রয়েছে। এবার যখন মুক্তিমণ্ডপ বটবৃক্ষ পরে মুক্তিমণ্ডপ ছোট্ট নরসিংহ আছে, তাকে এগিয়ে যখন বিমলা মন্দির দিকে যাবে, তো সেখানে ছোট্ট একটা ছোট্ট চৌবাচার মতন আছে, সেটা জল এখনো আমার মাথায় আছে, রোহিণী কুণ্ড বলে সেখানে, সে বড় পুকুরের মতন রোহিণী কুণ্ড। আর সেই রোহিণী কুণ্ডের পশ্চিম দিকে সেখানে রত্ন সিংহাসনের উপরে এই নীল মাধব উপাসনা হাত। তো এখনই এই বিশ্বাবসু নিয়ে গেছে বিদ্যাপতিকে, নিয়ে গিয়ে তাকে সেখানে রেখে দিয়ে বলছে, আমি যাচ্ছি কিছু ফলমূল ঠিক করে তুমি এখানে বসে থাকো। তো যখন ফলমূল ঠিক করতে গিয়েছে, এটা ঘুমন্ত কাক দেখছে বিদ্যাপতি কুয়াতে পড়ে, সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। বিদ্যাপতি মনে করছে, আরে অত ভালো, তাহলে তো আমার খুব সুযোগ পেয়েছি, তাহলে আমি এখনই লাভ জাপ দিব, তাহলে আমিও মুক্তি পেয়ে চলে যাব। তো সঙ্গে সঙ্গে বিদ্যাপতি কি করছে, সেখানে নদীতে ডুব দিতে গিয়েছে স্নান করতে। তো বিদ্যাপতি নদীতে ডুব দিতে এখন অবস্থা কি হতো, কি হতো এখন, তাহলে তো আমার কেউ জানতাম না, পুরী আর এইরকম ধারণ করতো না, এদের তো বৈকুণ্ঠে চলে যেত। তো সঙ্গে সঙ্গে শূন্যবাণী হয়েছে, হে বিদ্যাপতি তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সে উদ্দেশ্য ভুলে গেছো, তোমাকে রাজা সে নিরাহারে বসে আছে তোমার জন্য, আর তুমি ভগবানের তো ইচ্ছা, এখন বিশ্ববাসুর হাতে অনেকদিন ফলমূল খাচ্ছে, এখন রাজার হাতে বড় ঐশ্বর্য, সেই জন্য আমি বলি ভক্তদেরকে যে ভগবান কৃষ্ণ নীল মাধব রূপে অনেকদিন ফলমূল খেয়ে গেছে, থেকে বিরক্ত হয়ে গেছে, তখন বলছে আমি এখন ছাপ্পান্ন ভোগ খাবো। তখন ইন্দ্রদেব রাজা ভব্য আয়োজন করে পুজো অর্চনা করবে তার ইচ্ছা হয়েছে, তো অনেকদিন ধরে জগন্নাথ রূপে সেখানে কৃষ্ণ থেকে ছাপ্পান্ন ভোগ খেয়েছে, তো ছাপ্পান্ন ভোগ খেয়ে 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 বিরক্ত হয়ে গেছে। এগুলো জগন্নাথ কি করছেন, না পুরী, শুধু পুরী নয়, এখনই সব জায়গায় দক্ষিণ ভারত, উত্তর ভারত, আমেরিকা, জার্মান, জাপান সব জায়গায় গিয়ে ইডলি, ধোসা, পিজা, পাস্তা, ম্যাকারনি সব খাওয়া শুরু করে দিয়েছে। জগন্নাথের যে কখন কি ইচ্ছা হবে বলা বড় মুশকিল, সে জগন্নাথের আগে থেকে ইচ্ছা এই ফলমূল কতদিন খাবো এর হাতে বসে বসে। তো তখন জগন্নাথ বলছে তুমি এখন ডুব দেবে না, ডুব দেবে না, তাহলে আমার কি হবে, মন্দির হবে, কত কি ব্যবস্থা হবে। তুই তাড়াতাড়ি গিয়ে রাজাকে বলো তোর ডিউটি তুমি ভুলে যাচ্ছ। তখন বিদ্যাপতি ডুব না দিয়ে অপেক্ষা করে। আর যখন বিশ্বপ্রসু ফিরে আসে ফল টল ভোগ লাগিয়েছে, তো বিশ্বপ্রসু বলছে এখন অন্ধকার রাত্র হয়ে যাবে, এখানে হিংস্র জন্তু আছে, আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। তো যখন তাড়াতাড়ি ফিরে যাচ্ছে, তখন বিদ্যাপতিকে বিশ্বপ্রসু বিদায় দেবে, তো বিদ্যাপতিকে দেখছো বাড়িতে নিয়ে গেছে। ওর বাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস আর কত ভালো ভালো সব প্রসাদ। তো ও তো বলছে আমি রাজার বাড়িতে থাকি, আমার তো জীবনে তো সুন্দর জিনিস দেখে না, তুই জঙ্গলে আদিবাসী লোক অত ভালো ভালো জিনিস কি করে পেল। তো বিশ্বপ্রসু বললো যে আমি যখন পূজা শেষ করে দিয়ে আসি, স্বর্গের দেবতারা নীলমাধবকে পূজা করতে আসে, আর পূজা টুজা শেষ করে এই প্রসাদ গুলো সেখানে রেখে দিয়ে চলে যায়, সেগুলো আমি বাড়িতে নিয়ে আসি। তখন বিশ্বপ্রসু কি করেছে, একটা সুন্দর ফুলের মালা, পারিজাত ফুলের মালা দিয়েছে বিদ্যাপতিকে, বলছে এটা স্বর্গের মালা, এই ফুলের মালা কোনোদিন মলিন হবে না, সবসময় সতেজ থাকবে, এটা নীলমাধবের প্রসাদ, তুমি কি রাজাকে দেবে। কিন্তু হে বিদ্যাপতি, তুমি তো রাজাকে নিয়ে আসবে, কিন্তু তোমার রাজা নীলমাধবকে দর্শন করতে পারবে না, তোমার রাজা আসবার আগে এই নীলমাধব এখানে অন্তর্ধান হয়ে যাবে, নীলমাধব স্বর্ণ বালুকার নিচে চলে যাবে, স্বর্ণ বালুকার নিচে লুকিয়ে থাকবে, সে দর্শন দেবে না। এই স্বর্ণ বালুকার নিচে চলে যাওয়ার ব্যাপারে একটি বৃত্তান্ত রয়েছে, সেটা আমি হয়তো কালকে বলবো, আজকে সময় হবে না। তো তো কিন্তু ও বলে দিল বিদ্যাপতিকে, কিন্তু কিন্তু তুমি গিয়ে রাজাকে কথা বলবে না, রাজাকে বলবে না যে আমি কথা বলেছি যে সে এসে নীলমাধব দর্শন করতে পারবে না, এটা বলবে না। তো রাজা এখানে আসুক, ভগবান তাকে কোনো না কোনো রূপে দর্শন দেবে, কিন্তু নীলমাধবের তুমি শুধু ভাগ্যবান যে নীলমাধবকে দর্শন করতে পারছ, আমার প্রভুকে আর কেউ দর্শন করতে পারবে না। তখন বিদ্যাপতি আবার ঘোড়া করে এই পরিক্রমা করেছে, তাকে পুরীর লোকের পঞ্চকোশী পরিক্রমা করে, যেরকম ব্রজ পরিক্রমা রয়েছে, নবদ্বীপ মন্ডল পরিক্রমা রয়েছে, শ্রীক্ষেত্র পরিক্রমা রয়েছে, শঙ্খক্ষেত্র পরিক্রমা, কিন্তু এই বৃন্দাবনে নবদ্বীপে যেরকম পরিক্রমা সবাই জানে, পুরীতে কেউ জানে না, কেউ পরিক্রমা করে না। কিন্তু একটা দিন আছে কার্তিক পূর্ণিমার পরে, যে পঞ্চমী তিথিতে এই পরিক্রমা বিদ্যাপতি পরিক্রমা করেছিলেন, প্রথম পরিক্রমা। এখনো নাকি কিছু কিছু মঠের লোকেরা যায় কীর্তন করে, হরিদাস ঠাকুর মঠ গম্ভীর মঠে যায়, কিন্তু সাধারণ লোকেরা কেউ জানে না। তো আমরা পরিকল্পনা করেছি এই বছর যদি জগন্নাথের কৃপা হয়, বড় করে সেখানে আমরা শ্রীক্ষেত্র পরিক্রমা করব, সেখানে আসে তো সেখানে আমরা শ্রীক্ষেত্র পরিক্রমা করতে পারি। তো পরিক্রমা করে বিদ্যাপতি আবার মালব দেশে চলে গেছে অবন্তিতে। রাজাও বিশ্ববাসী বলছে না না, তুমি এত কষ্ট করে এসেছ, এখানে কিছুদিন থাকো, বিশ্রাম কর, তারপরে যাবে। বিদ্যাপতি বলছে আমি বিশ্রাম কি করব, সেখানে রাজা শুধু তুলসী আর জল পান করে থাকছে, আমি না ফেরার পর্যন্ত সংবাদ না পর্যন্ত খাওয়া দাওয়া করবে না, আমি এখানে থাকি কি করে। তো তাই তাড়াতাড়ি চলে গেছে, ও যাচ্ছে রাজ্যে প্রবেশ করেছে, রাজ্যের দূত যারা তারা সংবাদ দিয়েছে রাজাকে যে বিদ্যাপতি এখনই আসছেন। তখন বিদ্যাপতি আসবে, সমস্ত ব্রাহ্মণেরা আর সব সম্বর্ধনা জানাতে বিদ্যাপতিকে নিয়ে আসতে গিয়েছে। তো রাজা রাজ সিংহাসনে অপেক্ষা করেছে বিদ্যাপতি কি সংবাদ নিয়ে আসবে, তখন সব মন্ত্রন্ত্র পাঠ করতে করতে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসছে। তো রাজা বিদ্যাপতি হাতের মালা দেখেছে, তো মালাটা দেখেই সে মনে করছে না নীলমাধব দর্শন হচ্ছে আমার, মালাকে দর্শন করে। তো সঙ্গে সঙ্গে গিয়ে সে মালাকে প্রণাম করেছে, আর বিদ্যাপতি বলেছে এটা নীলমাধবের মালা, তোমার জন্য প্রসাদ মালা বিশ্বপ্রসু পাঠিয়েছে। তো নীলমাধব বসে রাজার কাছে সবকিছু বর্ণনা করেছে, সে কোন কোন রাস্তা হয়ে গেল, কিভাবে কাম্রকাননে লিঙ্গরাজ দর্শন করলো, তারপর কি করে সবরপল্লীতে গেল, আর পাহাড়ের উপরে নীলমাধবকে দর্শন করলো, এ সবকিছু বললো। সবকিছু বলার পরে কিন্তু ওই যে নীলমাধব দর্শন হবে না, সেটা আর বললো না। তখন রাজা বললো তাহলে ঠিক আছে, আমার এখন জেনে গেছি নীলমাধব কোথায় আছেন, তাহলে সবাই যাই। তো রাজা বললো আমার এখান থেকে আর কি দরকার, নীলমাধব সেখানে, আমি এখানে কেন থাকবো, আমি যাবো আর ফিরবো না সেখান থেকে। তো রাজ্যে আনাউন্স করে দিল যে আমার সব সৈন্য সামন্ত সেখানে যাবে। তো সব সৈন্য সামন্ত গেলে থাকা খাওয়া ব্যবসা বন বাণিজ্য হবে কি করে, সব যারা বৈশ্য আছে সব তারা যাবে। তো এরা যে অত যাবে, এদের সেবা কে করবে, না সব শূদ্ররা যাবে। তো এরকম আনাউন্স করে দিয়ে সবাই চলো আমরা যাই,
ওখানে নীলমাধব নীলাচল ধামে আমার সব থাকবে। তখন সে রাজ্য প্রচার হয়ে গেল, আর সব রাজ্যের লোকেরা কেউ ঘোড়া উপরে করে, কেউ গরু গাড়ির উপরে করে, যার যা ধন সম্পদ ছিল সব প্যাক করে ঘোড়ার উপরে, গরুর উপরে, গাধার উপরে সব লোডিং করে, যে যে রাস্তা পেল সব আসলো, উৎকলে চলে আসলো, তো ওড়িশায় চলে আসলো। রাজাও আসছে ঘোড়া করে। ও সেই দিন কি হয়েছে, ঠিক সে সময় নারদ মুনি এসে পৌঁছে গেছেন। তো নারদ মুনিকে এই রাজা বলছে যে আমি নীলমাধব দর্শন করতে যাব, তো আপনি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। তো নারদ মুনির সঙ্গে সারা রাত এই ভগবানের কথা আলোচনা, আর রাত্রি ঘুমায় না, সারা ভগবান পুরুষোত্তম দেবের কথা আলোচনা হচ্ছে। তো সকালে স্নান টান করে, তোর বিষ্ণু মন্দির দুর্গা মন্দির সব দর্শন করে, সব ব্রাহ্মণেরা বেদমন্ত্র পাঠ করছে, খুব শুভ বেলা দেখে তো নারদমুনিকে সঙ্গে নিয়ে একটা রথে রাজা আর নারদমুনি এরা দুজন উৎকলের অভিমুখে যাত্রা করেছে। তো আস্তে 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 একদিন কি হয়েছে, না সন্ধ্যা সময় ঠিক গোধূলি সময় তারা মহানদীর তীরে এসে পৌঁছেছে। তো সেখানে রথকে রেখে দিয়ে তারা স্নান করতে গিয়েছে, স্নান টান করে আহ্নিক করে সন্ধ্যাবেলা বসে ওরা কৃষ্ণ কথা আলোচনা করছে, আলোচনা করছে। হঠাৎ একটা দূত আসলো, তা দূত এসে বলছে যে উড্র দেশের রাজা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। আসলে উৎকল বা উড়িষ্যার আগের নাম ছিল উড্র দেশ, উড্র দেশ। এবং সৈন্য সামন্তরা মনে করছে কি যে এই রাজা হয়তো আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, কেন আমরা অত সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছি, তো ভয় পেয়ে যুদ্ধ করতে আসছে। ইন্দ্রদ্যুম্ন বলছে না না তোমাদের কোনো ভয় করার নাই, ওই রাজাকে এখানে নিয়ে আসো। তখন রাজা এসেছে, তো ইন্দ্রদ্যুম্ন জিজ্ঞাসা করছে তোমার সাম্রাজ্য কিরকম চলছে। উত্তর দেশে রাজা বলছে আপনার মতন বৈষ্ণব এসেছেন, আমার অহোভাগ্য। তো রাজা জিজ্ঞাসা করছে তোমার দেশ কেমন আছে, সব ভালো মন্দ জিজ্ঞাসা করছে। তখন এই উত্তর দেশে রাজা বলছে আমার দেশ খুব ঐশ্বর্য, খুব প্রাচুর্যের মধ্যে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখন নীলমাধব চলে গেছেন, আর আমার দেশ কিন্তু অবস্থা খুব খারাপ, এখন বৃষ্টি হয় না, লোকেরা না খেয়ে মারা যায়, নীলমাধব চলে গেছেন। তখন নীলমাধব চলে গেছেন, তার একদম সঙ্গে সঙ্গে সে মূর্ছা হয়ে পড়ে গেছে, হায় নীলমাধব চলে গেছেন, আর তাহলে আমি অত কষ্ট করে আসলাম, নীলমাধব দর্শন করতে পারবো না, এরকম খুব অস্থির হয়ে পড়েছেন। তখন নারদ মুনি আবার রাজাকে বুঝেছে না না তোমার কোন অস্থির হবার কিছু নেই, নীলমাধব চলে গেল, সেই নীলমাধব তোমার করোনা করুন রূপে তিনি অত্যন্ত কৃপাময়, তিনি তোমাকে দর্শন দেবে। তখন রাজা আশ্বস্ত হয়, মহানদী পেরিয়ে একাম্র কারণে এসে লিঙ্গরাজ দর্শন করেছেন। লিঙ্গরাজ দর্শন পুরী থেকে যখন আসে তখন তো সব পাহাড় পর্বত জঙ্গল ছিল, ঘর বাড়ি ছিল না, পুরীতে আঠর নালায় পৌঁছেছেন। সে ভার্গবী নদী ছিল, এখন সে নদী পুঁতে গিয়েছে। তো ভার্গবী নদী পেরিয়ে তারা গিয়েছে, তো নারদমুনি কি করেছেন, নারদমুনি এটা নরসিংহ মূর্তি এনেছেন। নারদমুনি ওকে বলে তুমি অপেক্ষা করো, এখানে আমাদের যজ্ঞ হবে, যজ্ঞ নরসিংহ, তিনি গিয়ে একটা যজ্ঞ নরসিংহ মূর্তি নিয়ে এসেছেন, আর বিশ্বকর্মাকে একটা মন্দির স্থাপন করেছেন, গুন্ডিচা মন্দির ধারে আছে, গুন্ডিচা মন্দির ইন্দ্রদ্যুম্ন পুকুর যাওয়ার মাঝে, ওই মূর্তির দুটো মুখ আছে, সামনে একটা মুখ আছে, ভিতরে আর একটা মুখ আছে, উগ্র মুখ, ওই মূর্তিকে বানায় না নারদমুনি নিয়ে এসেছিলেন ওটাকে, ওই যজ্ঞ শত অশ্বমেধ যজ্ঞ হবে, সেজন্য ওটাকে স্থাপন করে। তার নারদমুনি আরো বিস্তৃত কাহিনী রয়েছে, কমপ্লিকেটেড খুব। তো সেখানে করে তখন সমস্ত বিরাট বড় যজ্ঞ প্রসাদ তৈরি করা হচ্ছে সেখানে, হ্যাঁ করে সমস্ত পৃথিবীর রাজা মহারাজদের সবাইকে ইনভাইট করা হয়েছে, আর সবাই থাকার ব্যবস্থা করে সমস্ত রাজাদের, আর সব দূর দূর দেশ থেকে রাজারা এসেছে, তাদের সৈন্য সামন্ত সব নিয়ে এসেছে, তারা অত পরিমাণের সব উপহার নিয়ে এসেছে, সে উপহার গুলো মানে বিরাট বড় বড় হল ঘর তৈরি করেছিল রাখার জন্য। আর প্রতিদিন ওই রাজা লক্ষ লক্ষ গাভী নিয়ে এসেছে, আর গাভী দান যজ্ঞের উপর সমস্ত মুনি ঋষিরা এসেছে, ব্রাহ্মণরা এসেছে যজ্ঞ যোগদান করার জন্য। তার যজ্ঞ থেকে তখন ভগবান আবির্ভূত হয়েছেন, যজ্ঞ নারায়ণ আবির্ভূত হয়েছেন। যজ্ঞতে অত গাভী নিয়ে এসছে, গাভীগুলো যেখানে দাঁড়াতো সে যা গাভী খুর, হ্যাঁ গাভীর খুর আঘাতে একটা পুকুর হয়ে গেছে, মলমূত্র পরিত্যাগ করতেন, গাভীর খুর আগে পুকুর হয়ে গেছে, পুকুর নাম আছে ইন্দ্রদ্যুম্ন সরোবর, এর গাভীরা সেখানে থাকতো। এর বিরাট যজ্ঞ যখন চলছে, সে যজ্ঞের বিরাট দুই তিন চ্যাপ্টার এর বর্ণনা দেওয়া হয়েছে, কিভাবে বিভিন্ন দেশ থেকে রাজারা এসছেন, কে কি রাজা কি নিয়ে এসেছে, এর অশ্বমেধ যজ্ঞ যখন কমপ্লিট হবে, পূর্ণ হবে, তখন এই রাজা স্বপ্ন পেয়েছে।